পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার আমরা উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আরো একবার নতুন দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি, অনুষ্ঠানটি বিগত মাদানী মুজাকারার সারাংশ সারমর্ম নিয়ে আমরা করে থাকি। যে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদির দামাত বরকাত মানে আলিয়ার মাদানী চ্যানেলের মধ্যে ইলম হিকমতপূর্ণ প্রশ্নোত্তরমূলক যে অনুষ্ঠান মাদানী মুজাকারা, এই অনুষ্ঠানের মধ্যে উনি যেসব বিষয়গুলো নিয়ে আলোকপাত করে থাকেন, সকল বিষয়গুলো সম্পর্কে তো আমরা আলোকপাত করতে পারি না, যথাসম্ভব আমরা করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষ কিছু দিক নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তার মধ্যে রয়েছে একজন উস্তাদ সাহেবকে কেমন হওয়া উচিত, শিক্ষক যাকে আমরা বলে থাকি, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত, রিয়া সম্পর্কিত কিছু আজকের আলোকপাত করা হবে, আল্লাহ যদি চাহে সময় যদি পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। এগুলো বিগত মাদানী মুজাকারাগুলোতে আমির সুন্নাত দামাত বরকাত মানে আলিয়া এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি আমাদের মাঝে যথারীতি মনোয়ার ভাই রয়েছেন আমাদের সাথে এবং শোয়েব ভাই আছেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের মধ্যে আমরা কালাম শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে দুরূদ শরীফের একটা ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর দ্বিতীয় খণ্ড নেকির দাওয়াত এর 25 নম্বর পৃষ্ঠার মধ্যে জামউল জওয়ামিল সুয়ুতি তৃতীয় খণ্ড 125 পৃষ্ঠা হাদিস নং 775 এর নকল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদার মদিনা সুরুরে সিনা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর মহান বাণী হচ্ছে, আল্লাহ তাআলার কিছু পরিভ্রমণকারী ফেরেশতা আছে, যখন তারা জিকিরের মাহফিল সময়ের পাশ দিয়ে অতিক্রম করে তখন একে অপরকে বলে এখানে বসো। যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফেরেশতারাও তাদের দোয়ার সাথে আমিন অর্থাৎ কবুল হোক বলে। যখন তারা নবী পাক সাহিবুল আওলাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে তখন ওই ফেরেশতারাও তাদের সাথে দরুদ প্রেরণ করে। যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায় আর ফেরেশতারা একে অপরকে বলে যে সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার তৌফিক ইনায়াত করুক। দুরূদ শরীফ পাঠ করার মধ্যে ফজিলতই ফজিলত, অপকার নেই, শুধু উপকারই উপকার। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার মর্যাদা তত বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো কাজ যত ভালো নিয়ত বেশি করব তত সওয়াব বেশি হবে, আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আমরা দেখব ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে যে বিষয়গুলো আলোকপাত করা হবে, শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা, নিজের উপর আমল করব। এর সওয়াবকে আমরা ইসলামে সওয়াবও করে দিই। ইরানের পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহুল রব্বানীর খিদমতে সওয়াবকে আমরা পেশ করছি, পাশাপাশি আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরেও যাতে সওয়াব পৌঁছে যায় সেই দোয়া করছি। শুরুতে আমরা মনোয়ার ভাইয়ের কাছে যাব। মনোয়ার ভাই, বিগত মাদানী মুজাকারাগুলোতে যে বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে এর মধ্যে থেকে একটি বিষয়বস্তু ছিল এটা যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে সম্পর্কযুক্ত হলে, মানে তার সাথে মহব্বত করা হয়, ভালোবাসা হয় এবং তার সাথে সম্পর্ক রাখা কেমন, এ সম্পর্কিত কিছু মাদানী ফুল আমাদের দর্শকদেরকে আপনি দিবেন আশা করছি। এর কারণ হচ্ছে একে তো পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি বড় পীর সাহেব বলা হয়, বড় পীর হিসাবে আমরা সকলেই চিনি। সে হিসাবে উনি মাদাদাতুল আল্লাহর ওলিও ছিলেন, অসংখ্য কারামত, অসংখ্য ওনার বাণী আমাদের মাঝে রয়েছে, কাসিদা গাউসিয়ার মধ্যেও অসংখ্য বাণী উনি লিখেছেন। এ সম্পর্কে কিছু আলোকপাত শুরু করুন যাতে আমাদের সকলের জন্য উপকার হয়।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد বাস্তবিক পক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে এমন কিছু সিস্টেম দিয়ে দিয়েছেন যার কারণে মানুষের জন্য হেদায়েতের এটা পথ সুগম হয় এবং সহজ হয়। সেটা হলো আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে মনোনীত করে দিয়েছিলেন দুনিয়ার জন্য, যারা নিয়মিত আল্লাহর হুকুমের আমল করতেন আর স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ককে মজবুত করতেন। এদের মধ্যে অগ্রগণ্য হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। তো ধারাবাহিক ভাবে আম্বিয়া আলাইহিমুস সালামের ধারাবাহিকতা এখন শেষ
হয়ে গেছে,
প্রিয় নবীর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
শেষ হয়েছে।
তো এই নবুয়তের ধারা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চূড়ান্ত এবং এটাই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালামের ধারাবাহিকতা শেষ কিন্তু নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে এটা মানুষের মাঝে শত শত বছর কিভাবে পৌঁছবে? তো নিঃসন্দেহে একটা প্রশ্ন জাগে আর প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। তো নবীদের অনুসরণ করা, আল্লাহ রাসূলকে অনুসরণ করা, তারপরে যারা মুত্তাকি পরহেজগার সত্যবাদী তাদের সঙ্গ হওয়া, সঙ্গী হওয়া, তাদের অনুসরণ করা। তো এইভাবে দেখা যায় যে নবীদের পরে সাহাবাই কেরাম, তাবেঈ, তাবে তাবিন, এইভাবে আউলিয়া কেরাম, নেক লোক যারা রয়েছে তাদের অনুসরণের বিষয়ে বস্তু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এখন তো যেহেতু নেক লোকদের অনুসরণ করা, তাদের পথ অবলম্বন করে কোরআন হাদিসকে অনুসরণ করা, তাদের ব্যক্তিগত কোনো নিজস্ব মতামত নেই, তারা কোরআন হাদিসকে অধিক বুঝেছেন, অধ্যয়ন করেছেন, স্টাডি করেছেন, এই বিষয়ে তারা স্পেশালিস্ট হয়ে তারা সৃষ্টিকর্তাকে রাজি করতে পেরেছিলেন, যার কারণে একটা পথ সুগম হয়েছে, মানুষের মধ্যে সমাদৃত হয়েছে যে এই পথে যদি আমি আল্লাহ আল্লাহ রাসূলের ইবাদত করি, ইতাআত করি, তাহলে আমি কামিয়াব হব। তো এই জন্য কি করেছেন? তো তাদের মধ্যে একজন অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা, যিনি এমন এক ওলি, শুধু ওলি নয় বলো অনেক ওলিদের সর্দার, এবং কিয়ামত পর্যন্ত ইমাম মেহেদি আসার পূর্ব পর্যন্ত, যে আমরা জানি গৌস যাকে বলা হয়, তো এই গৌসের মর্যাদায় সমাসীন রয়েছেন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তো এখন মুসলমান তো, সাধারণ মুসলমান তো রয়েছে যারা নেককার পরহেজগার এবং যারা ওলি আব্দাল, তারাও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলাকে সম্মান করে, মান্য করে এবং তার ফয়েজ ও বরকতে আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা করে। তো আমির আলে সুন্নাত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলাকে মুরিদ করে থাকেন, তার অনুসরণ করে থাকেন, তার যে ইবাদত বন্দেগি সেটা অনুসারে নিজেও আমল করেন, পাশাপাশি অন্যকে আমল করার জন্য উৎসাহিত করেন। তো আমির আলে সুন্নাত খুব চমৎকার ভাবে বলেছিলেন যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের শিষ্যত্ব, তার অনুসারী হওয়া, তার গোলামীর মধ্যে নিজেকে দাখিল করা, এটা যে একটা মোহর, এটাকে বলতে পারি আমরা যে
আল্লাহ সম্পর্ক,
যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যে দৃঢ়তা, এর মধ্যে উভয় জাহানের কামিয়াবি রয়েছে
অবশ্যই।
আমির আল্লাহ সুন্দর বিষয়টা উল্লেখ করেছেন। তো আমাদের উচিত যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা, মান্য করা, তার ইবাদত বন্দিকির মধ্যে যে বিষয়গুলো তার জীবনে প্রাধান্য পেয়েছিল, যেভাবে সাধনা করেছিল, তা আমরাও যদি চাই আল্লাহ তাআলা নেকবান্দা হওয়ার জন্য, তাহলে আমাদের উচিত যে আউলিয়া কিরামদের অনুসরণ, নেকবান্দাদের অনুসরণের পাশাপাশি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে ভালোবেসে তার পথকে অনুসরণ করা।
একজন মানুষ যখন সে শৈশবকাল, কৈশোরকাল, তারপরে যৌবনকাল, বৃদ্ধকাল, এই কালগুলোতে উপনীত হয়, তখন কিন্তু কাউকে ফলো করতে মনে চায় যে আমি কাকে ফলো করব। তো সেক্ষেত্রে যদি হুজুর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা যদি ফলো করি, ওনার জীবন যদি আমরা অধ্যয়ন করি, অধ্যয়ন করলে ছোটকালে দেখব যখন উনি খেলার মাঠে যেতেন, তখন গায়েব থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের, তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়নি। এক্ষেত্রে এই ছোট অবস্থায় একজন মানুষ যদি গোসি পাক রহমতুল্লাহ আলাইকে পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তার মধ্যেও এই জিনিস চলে আসবে যে আমাকেও তো খেলাধুলার করার জন্য সৃষ্টি করা হয়নি, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। যখন সে লেখাপড়ার মধ্যে থাকবে, একজন ছাত্র জীবনে যখন উপনীত হবে, তখন দেখা যাবে গোসি পাক রহমতুল্লাহ আলাইয়ের জীবনে পাওয়া যায় যে তিনি রহমতুল্লাহ আলাই ইরশাদ ফরমান যে আমি যখন ওস্তাদ আমাকে পড়া দিতেন, সবক দিতেন, তখন আমি এই সবক নিয়ে বের হয়ে যেতাম, জঙ্গলে দিকে বের হয়ে যেতাম, তাকে পড়তাম আমি, বৃষ্টি হোক, রোদ হোক, ছায়া হোক, মানে যে শীত হোক, গরম হোক, আমি এগুলো পড়তে থাকতাম, পড়তে থাকতাম, কোনো খানার কোনো মানে ই ছিল না, কিছু ছিল না,
উদ্দেশ্য ছিল ইলমেদিন
অর্জন করা,
আল্লাহকে অধিক থেকে অধিকতর ভাবে রাজি করা যায়,
রাজি করা যায়। ইলমে দিন আমি কিভাবে অর্জন করব, আমি সেই কাজে ব্যস্ত থাকতাম, এমন কি এমন অবস্থায় আমার ঘুম আসতো, আমি পাথরকে মাথা বালিশ বানিয়ে আমি পাথরের উপরে ঘুমিয়ে যেতাম। তো একজন ছাত্র হিসাবে যদি গোসে পাক রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক থাকে, তাকে যদি মান্য করে, তাহলে দেখা যাবে যে একজন ছাত্র সেও এখন একজন ভালো ছাত্র হিসেবে পরিগণিত হবে তাকে অনুসরণ অনুকরণের মাধ্যমে।
বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই কে এই জন্য আমাদের অনুসরণ করা উচিত, তিনি তার জীবনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাইরে
জি
কোনো চলাফেরা
করেননি।
তো তিনি নিজে অনেক জায়গায় লিখেছেন যে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলেছেন। আচ্ছা, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সর্বোত্তম আদর্শ,
সর্বোত্তম আদর্শ।
তো এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রত্যক্ষভাবে দেখিনি, কোরআন সুন্নাহ এই বিষয়গুলোর মধ্যে অতি সহজ, আবার এর অন্তর্নিহিত বিষয় বুঝে আমল করা, এটা যে গবেষণা করতে যায় সে বোঝে কতটা কঠিন। তো তারা তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তারা বছরের পর বছর একটা বিষয় নিয়ে গবেষণা করেছেন, সাধনা করেছেন, প্রায় কত বছর জঙ্গলে তার রিয়াজত করেছেন, সাধনা করেছেন, কত বছর ইলমে দিন অর্জন করেছেন, ফতোয়া দিয়েছেন, মুফতি হয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, রাত জেগে ইবাদত করেছেন, কোরআনুল কারীমের খতম দিয়েছেন শত শত বার, নামাজ পড়তেন হাজার রাকাত, এইভাবে তারা যখনই একটা পর্যায়ে আল্লাহ তাআলার এতই মানে মকবুল হয়েছিলেন যে মানুষ নির্দ্বিধায় তাদেরকে মান্য করার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন, আর তারই ধারাবাহিকতা আজকে পৃথিবীর জমিনে দেখা যাচ্ছে যে এত শত শত বছর হয়ে যাওয়ার পরেও সবাই শ্রদ্ধা ভরে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে অনুসরণ করে আল্লাহ তাআলা পাওয়ার চেষ্টা করে।
রাসূল পাকের তুমি পিয়ারা মাওলানার নয়ন তারা, রসুল পাক তুমি প্রিয়ারা মাওলানার নয়ন তারা, মা পাতে মা হসন হুসেন জিগর পরা হসন হুসেন জিগর পরা শোর ভোগুনে গুণ মোয়ে তুমি শোর ভোগুনে গুণ মোয়ে তুমি পিরানে পিলাসানি আব্দুল পাদের জিলানে ওলি দিগে রাজম হারাজ ওলি দিগে রাজম হারাজ রামদের সালম খানি আব্দুল পাদের জিলানে পিপা করে রাখম দের লাজ লায়া করে রাখম দের লাজ লোগো মহবুব সুবহানি আব্দুল পাদের জিলানে
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মহান ওলিয়ে কামিল পীরানে পীরদাস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করা, ওনার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান।
আমিন।
কাল কিয়ামতের দিন এটা অনেক বড় কাজে আসবে যে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই ওনার সাথে আমরা যদি সম্পর্ক রাখি, ওনার পদাঙ্ক অনুসরণ করি, ওনার সিলসিলাভুক্ত যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বরফে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলা কাদেরিয়াতে কাদেরিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করিয়ে থাকেন দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরি দামাত বরকাতুল্লাহ আলী মাদানী চ্যানেলের মাধ্যমে উনি বায়াত করিয়ে থাকেন। তো আমরা যারা এখনো কোনো পীর সাহেবের মুরিদ হইনি, আমরা ইচ্ছে করলে মহান ওলিয়ে কামিল বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত এর মাধ্যমে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর বায়াত আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। বায়াত গ্রহণ করলে দুনিয়াতে আখিরাতে কোথাও ক্ষতির আশঙ্কা নাই, লাভ ছাড়া, লাভই লাভ, কোনো ক্ষতি নেই। তো আমরা সুবর্ণ সুযোগকে আমরা হাতছাড়া না করে আমরা ইনশাআল্লাহ নিজেকে ইনশাআল্লাহ বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর সিলসিলা কাদরিয়াতে আমরা নিজেকে দাখিল করাই দেবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী একটা আমরা আলোচ্য বিষয়ের দিকে যাব। আমাদের সমাজে ওস্তাদ বলেন, ওস্তাদকে শিক্ষকও বলে থাকি, গুরুজন বলে থাকি, এই ওস্তাদকে কেমন হওয়া উচিত, কি বলবেন?
বাস্তবিক পক্ষে ওস্তাদ হলো মানুষ গড়ার কারিগর, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আর বাস্তবিক পক্ষে আমরা শিক্ষক বলতে তাকে বুঝি যে উপদেশ দিয়ে থাকেন, যে অক্ষর জ্ঞান এগুলো শিখিয়ে থাকেন, সেটা হোক দিনই বা দুনিয়াবি, আদব সব ক্ষেত্রে করা উচিত। যখনই সম্ভব মুসলমান তার প্রতি অন্তরকে আদবে ঝুঁকিয়ে দেওয়া উচিত। এটা ছাত্রদের বৈশিষ্ট্য। এখানে বিষয় রয়েছে ওস্তাদদের কেমন হওয়া উচিত। আমির আহলে সুন্নাত খুব চমৎকার ভাবে এর উত্তর দিয়েছিলেন যে ওস্তাদদের এমন হওয়া উচিত যে তাদের কাছে যদি ছাত্র আসে সে বে আমল থাকলে যাতে আমলদার হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ছাত্র যদি ওস্তাদের কাছে আসে তাহলে সে যদি নামাজে থাকে তাহলে যেন তাহাজ্জুদ গুজার হয়ে যায়।
বে নামাজি থাকলে নামাজি যাতে হয়ে যায়।
জি, বে নামাজি থাকলে নামাজি হয়ে যাবে, নামাজি থাকলে তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যায় আরো কিতাবের মধ্যে রয়েছে এই বিষয়ে যে ওস্তাদদের হওয়া উচিত বুজুর্গ, বয়স্ক, আর তাদের বেশি শরীয়তের পাবন্দ হওয়া উচিত, যাতে করে তার অনুসারী যারা রয়েছে তারা শরীয়তের পুঙ্খানুপুঙ্খ বিধিবিধান শুধু পড়ার মধ্যে নয় বরং ওস্তাদের মধ্যে আমলের মাধ্যমেও যাতে তারা প্রত্যক্ষ করতে পারে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল না করেও সরাসরি শিক্ষা দিতে পারতেন। অনেক নবীদের ওহী নাজিল হয়েছিল, তাদেরকে সহিফা বা কোন আসমানি কিতাব দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এত সুন্দর বিধান যে আমি আমার পবিত্র কালাম আমার বন্ধুর উপর নাজিল করব, সেটা হবে সমস্ত আসমানি কিতাবের দলিল এবং এটা হবে চূড়ান্ত জ্ঞানের একটি ভান্ডার। পাশাপাশি এটা যদি প্র্যাকটিক্যাল আমার বান্দাদেরকে বুঝিয়ে সঠিকভাবে আমল করাতে পারে এবং আমার নৈকট্য পাওয়ার জন্য সাহায্য করতে পারে, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল আমল এর তৌফিক দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে তিনি হলেন ইমামুল আম্বিয়া এবং যত শিক্ষক পৃথিবীর জমিনে এসেছিল এবং যারা আছে এবং যারা আসবে সকলের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ উত্তম মডেল এবং শিক্ষক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনুল কারীমে আমল করেছেন এবং সাহাবায়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। তো এই আদর্শটাকে যদি আমাদের মধ্যে যারা ওস্তাদ রয়েছেন তার নিজের জীবনে বাস্তবায়ন করেন যে আমি হলাম কোরআন এবং সুন্নাহ এর প্রচারক, একজন মুবাল্লিগ, একজন ওস্তাদ কিন্তু উত্তম মুবাল্লিগ। তো মুবাল্লিগের উত্তম বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত যে আমি যা আমল করব, যা পড়ব, যা স্টাডি করব, এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করে এইগুলোর বিষয়ে ছাত্রদেরকে বলা। তখন দেখা যায় ছাত্ররা তো একটা আছে পাঠ্যপুস্তক থেকে পড়ে জ্ঞান অর্জন করলো, পাশাপাশি এই বিষয়টা যখন ওস্তাদের মধ্যে দেখবে তো তার এই বিষয়টাকে আমল করার জন্য সহজ হয়ে যাবে যে এই ওস্তাদের মধ্যে আমলটা রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ওস্তাদদের যারা ওস্তাদ হব বা হওয়ার চিন্তা রয়েছে বা রয়েছে তাদেরকে যাতে নিজের আমলের মধ্যে মজবুতি আসে, পাশাপাশি যেই ধরনের ত্রুটি আমাদের মধ্যে রয়েছে বা ওস্তাদের মধ্যে পরিলক্ষিত হয় সেটা পর্যবেক্ষণ করে চিন্তা ভাবনা করে সেটাকে ত্যাগ করা উচিত।
দর্শক, কিছু কল আমাদের মাঝে রয়েছে, আমরা কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। দেখি দর্শক আমাদের সাথে কি বলতে চাচ্ছে। জি, কল চালিয়ে দিন।
আমি ওমান থেকে বলছি, আমার নাম মোহাম্মদ দি ইয়াসিন। এই অনুষ্ঠানটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, কি দিয়ে যেন বোঝাবো তা বলার বাহিরে। অনেকদিন ধরে এই চ্যানেলটা করে দেখতেছি, কিন্তু আমাদের এই জায়গায় আর 10 জন বাঙালি আছে ওই চ্যানেল দিয়ে, এবং কি বাংলাদেশে অনেক মুসলমান আরো এগিয়ে যাবে দিনের পথে এবং আরো এগিয়ে যাবে আল্লাহ ও আল্লাহ হাবিবে রাসুলের প্রতি। আমরাও চাই যে এভাবে চলতে থাকুক। অনেক ধন্যবাদ আপনাদের।
আপনাদেরকে ধন্যবাদ যারা বিদেশে বসে আমাদেরকে দেখতে পাচ্ছেন। ওমান থেকে আপনি কল করেছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আপনাদের পরিবার জীবন ভালো কাটাক এবং ভালো রাখুক, যাতে করে আবার মায়ের কোলে সহি সালামতে ফিরতে পারে সেই দোয়া আপনাদের জন্য করছি। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ওমানে আজকে 30 বছর, আমি একটা মসজিদ, আমি কারি হাফেজ আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের চ্যানেল দেখতেছি অনেকবার লাগতেছে ভাই, খুব সুন্দর কথা। প্রায় সময় দেখি যখন একটা চ্যানেল হওয়ার দরকার, আমাদের দেশে তো এরকম চ্যানেল নাই। অনেক বছর থেকে ওমানে, আমার ফ্যামিলির সদস্য সবাই ওমানে, আমরা দোয়া করি
আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, নিজে দেখুন, অপর বাংলাদেশি যারা রয়েছে তাদেরকেও আপনারা দেখতে উৎসাহিত করুন। জি, নেক্সট।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান ইলমু হিকমতের বাণী, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক, এমনই ভাবে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করুক।
আপনি নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিয়ে থাকুন মাদানী চ্যানেল দেখার জন্য, ইনশাআল্লাহ এটাও একটা নেকির দাওয়াত, আর নেকির দাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জন হয়। পরবর্তী কথা।
আমি মাসুদ বলতেছি রংপুর থেকে। ইলমে হিকমতের বাণী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি অনেক সুন্দর হচ্ছে, অনেক শিক্ষণীয় অনুষ্ঠান, অনেক ভালো লাগতেছে। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। মাদানী চ্যানেলের সফলতা কামনা করতেছি।
ধন্যবাদ কল করার জন্য। মাশাআল্লাহ। যে আমরা আবার আলোচনায় যাব, আমাদেরকে আরেকটি আলোচ্য বিষয় আমরা নিব, তা হচ্ছে গিয়ে এক তো শিক্ষকের ব্যাপারে আপনি বললেন, খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যারা শিক্ষক মহোদয় আমাদের সমাজের মধ্যে রয়েছেন তাদের এখনকার যুগের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে ওস্তাদ শিক্ষকের মাঝে এখন কেমন যেন একটা অন্যরকম বৈরী সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, এবং যেই শ্রদ্ধা, যে সম্মান দেওয়ার কথা, সেই শ্রদ্ধা সম্মান আজকের শিক্ষকগণ ওইরকম পাচ্ছে না। কোথাও কোথাও শিক্ষককে মারধর করা, কোথাও কোথাও শিক্ষককে তালাবদ্ধ করে রাখা, কোথাও কোথাও শিক্ষককে লাঞ্ছিত করা, ঘটনা আমরা শুনতে পাই, যদিও এগুলো আমাদের শোনার মতো নয়, কেননা এই কাজগুলো আদৌ ঠিক না। কারণ একজন ছাত্র কেন শিক্ষককে লাঞ্ছিত করবে? আমার মা বাবা আমাকে ঠিকই বড় করেছেন, কিন্তু শিক্ষক আমাকে নৈতিকতা, শিক্ষক আমাকে পড়ালেখা সকল কিছু শিখিয়েছেন, সেজন্য শিক্ষকের মর্যাদা অনেক রয়েছে। আমরা মর্যাদা অবশ্যই দিব, শিক্ষকের সম্মান শ্রদ্ধা করব, শিক্ষক আসতে দেখলে আমরা দাঁড়িয়ে যাব, তাকে সম্মান জানাব, তার সাথে ভালো ব্যবহার করব। যদিও আমি অনেক বড় পর্যায়ে চলে যাই না কেন, তারপরেও শিক্ষকের মর্যাদা রয়েছে, সেজন্য আমরা শিক্ষককে অবশ্যই মর্যাদা দিব ইনশাআল্লাহ তাআলা। আর এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে, যেটা মনোয়ারভাই বলেছেন যে শিক্ষক সম্মান পাওয়ার যে যোগ্যতা, শুধু শিক্ষকের নামটা জয়েন করলে তো হয়ে যায়, কিন্তু তারপর তার মধ্যে আরো অনেক কিছু রয়েছে। যেভাবে নিজে নামাজি হওয়া, ছাত্রদেরকেও নামাজি বানানো, নিজে আল্লাহওয়ালা হওয়া, ছাত্রদেরকেও আল্লাহওয়ালা বানানো ইনশাআল্লাহ তাআলা। নিজে যদি আমি আল্লাহওয়ালা হয়ে যাই তো ছাত্ররা আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।
এই ক্ষেত্রে একটা বিষয় বলবো, যে আদব এটা অতি জরুরি বিষয়। দেখা যায় যে তথাকথিত বাস টাকার জন্য হোক, যেভাবে হোক, অনেক সময় স্বার্থ সিদ্ধির জন্য অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো যদি এমন ধরনের উচ্ছৃঙ্খল কোনো ঘটনা প্রতিষ্ঠানে ঘটেও থাকে, আর সেটা যদি কোনো নামধারী শিক্ষক করে থাকে, তা আমাদের করণীয়?
আচ্ছা,
তো এই ক্ষেত্রে যে সর্বদাই আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। অধীনস্থ কোন শিক্ষক যদি হয়, কোন ধরনের এমন কোন ঘটনা ঘটে, তাহলে হেড অব দ্য ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের যিনি প্রধান রয়েছে, তাকে কৌশলে জানানো, জানিয়ে সংশোধনের ব্যবস্থা নেয়, না সরাসরি নিজেরাই নেয়া, এটা কখনোই ঠিক না। আচ্ছা, আর আদব এমনটাই বজায় রাখা যে যাতে করে যদি আমার ভুল বোঝাবুঝির কারণে বেয়াদবি হয়ে যায়, আর শিক্ষক যদি নিজের জায়গায় ঠিক থাকে, তাহলে আমার জন্য এই ইলমে দ্বীন জ্ঞান অর্জনের পথটা বন্ধ হয়ে যেতে পারে বেয়াদবি করার কারণে। এজন্য বেয়াদবিমূলক কোনো কাজের পদক্ষেপ ছাত্রদের নেয় উচিত না। যেমন আমরা খুব প্রসিদ্ধ একটি ঘটনা, ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা যখন ইলমে হাদিস এর জন্য সফর করতেন, তখন তিনি যে শিক্ষককে তাকওয়াবান পরহেজগার মনে হতো তার থেকে নিতেন, তার মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ হতো তিনি তা থেকে হাদিস শরীফ গ্রহণ করতেন না। এটা আমরা প্রসিদ্ধ ঘটনা জানি, যে এক মুহাদ্দিস সাহেবের ঘটনা শুনলেন যে অমুক জায়গার মধ্যে তিনি হাদিসে পাকে দর্জ দিয়ে থাকে। তো তার কাছে তিনি গেলেন, তো গিয়ে দেখলেন মাঠের মধ্যে একটি ঘোড়াকে কিছু খাবার দিবে এমন ধরনের তিনি কি করলেন, কিছু কৌশল অবলম্বন করে তো ঘোড়াটাকে নিজের কাছে ডাকলেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা দেখলেন যে এর মধ্যে তিনি যে ঘোড়াকে ডাকলেন তো সেটা নেহাত প্রতারণার মতোই, এখানে পাতিলের মধ্যে বা পাত্রের মধ্যে কিছু ছিল না। তো তিনি নিজে সংকল্প করে নিলেন যে একটা ঘোড়াকে ধোকা দিতে পারে তার থেকে আমি কিভাবে উপকৃত হতে পারি। তো তিনি কি করলেন, বেয়াদবির মূলক কোন আচরণ করলেন না, তাকে তিরস্কার করলেন না, তাকে কটাক্ষ করলেন না, মারধর করলেন না, সে কোনো পদক্ষেপ নিলেন না, কিন্তু তিনি নিজেকে হেফাজত করলেন যে আমি তা এই যেহেতু সে তাকওয়াবান নয়, আমি তার থেকে জ্ঞান থাকা সত্ত্বেও আমি এই জ্ঞান থেকে উপকৃত হতে পারবো না বা আমি এ থেকে বিরত থাকি। তখন তিনি চলে আসলেন, আর যার কারণে আজও পর্যন্ত এই কিতাবের মধ্যে এই ঘটনাটি রয়ে গেছে
আমরা পড়তে পারছি।
জি, তো এই বিষয়টা থেকে আমাদের এই শিক্ষাটা নিতে পারে যে সে বেয়াদবি না করে এমনও করতে পারতেন, এত দূর থেকে সফর করে এসেছি আর আপনি এত বড় ধোকাবাজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সে কিন্তু এমন করেননি। তা আমাদের দেখা উচিত যে আমরা যদি কোনো শিক্ষক দিয়ে বাসায় পড়াই বা কোনো স্কুলের টিচার হয়ে থাকে, কলেজের টিচার হয়ে থাকে বা মাদ্রাসার কোনো শিক্ষক হয়ে থাকে, তো সে তার ফেরেস্তা নয়, সে বেগুনা নয়, তার সাথে সর্বদা নফস শয়তানের
হতে পারে,
জিহাদ হতে থাকে, যুদ্ধ হতে থাকে, তো তার মাধ্যমে অসঙ্গত কাজ ঘটে দিতে পারে,
ঘটে দিতে পারে।
তা আমি ছাত্র হিসেবে আমার প্রথম এবং প্রধান কর্তব্য হলো আদব বজায় রেখে এটার জন্য দোয়া করা, সংশোধন হয়ে যায়, তারপরে যদি হয় কোনো পদক্ষেপ নেওয়া, কার মাধ্যমে, বুজুর্গ যে উস্তাদ রয়েছে, শিক্ষক রয়েছে, কমিটি রয়েছে, ইত্যাদি
রয়েছে,
কখনোই নিজে বেয়াদবিমূলক আচরণ করা উচিত না।
ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না, এটাই হচ্ছে মানে ফিক্সড কথা, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। সৈয়দ ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, আমরা সৈয়দ ভাইয়ের কাছে যাব সংক্ষিপ্ত, টাইম আমাদের মাঝে একেবারে নেই, কালাম শ্রবণ করব। এরপরে আমরা ইনশাল্লাহ ছাত্রদের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ শ্রবণ করব ইনশাল্লাহ।
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد آمین گنن آمین گناہ گار آمین گنن
ছাত্রদের জেহেন শক্তি, ব্রেন শক্তি, আপনার মেধা শক্তি কিভাবে আপনার বৃদ্ধি পাবে, কিভাবে সে রক্ষা করবে আর কি।
আল্লাহ তাবারাকাতাল্লাহ আমাদেরকে বাস অধিক মেধা সম্পন্ন বানিয়ে দিক। এর জন্য কোরআনুল কারিমের আয়াতে কারিমা রয়েছে, হাদিসে পাকের মধ্যে দোয়া রয়েছে, সেগুলো অধ্যয়নের পাশাপাশি মূল যে বিষয়টা, বেশি বেশি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতে হবে। ইতিহাসের মধ্যে দেখা যায় অনেক দুর্বল মেধা সম্পন্ন ব্যক্তিরা পরবর্তীতে শিক্ষকের ভালোবাসা, মহাব্বাতে, শিক্ষকদের প্রতি আদব, এর কারণে তারা এতটাই ফয়েজ প্রাপ্ত হয়েছিল, তারা এতটাই ধন্য হয়েছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দিনের এমন এমন খেদমত নিয়ে নিয়েছিলেন যে তাদের অনুসরণ করে মানুষ এখন আলিম হচ্ছে। এই ধরনের এখন বুজুগান দিন লিখেছেন, আমিরুল সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে বলেছেন।
আর এখন আপনার আরো একটা মানে মেইন রোগ হয়ে যাচ্ছে ছাত্রদের, আপনার প্রায় কল সেন্টারে কল আসবে, রুহানি চিকিৎসার মধ্যে কল আসবে, আপনার বিভিন্ন জায়গায় গেলে বলবে মানে আগে পড়া পড়লে মনে থাকতো, এখন পড়া পড়লে মনে থাকে না, দুর্বল হয়ে যাচ্ছে মেধা শক্তি, আস্তে আস্তে করে মানে মেধা শূন্য হয়ে যাচ্ছে।
এটা দেখেন বাপু, আপনি জমিনের মধ্যে ফসল বুনেছেন, তো যে কোনো একটা ফসল, ধরেন ধান, আমরা তো বাস বাঙালিদের জন্য ভাত এটা কমন একটা খাবার, ধান আপনি লাগিয়েছেন, এখন লাগানোর পর আমরা জানি যে এটা কি পরিমাণ আগাছা জন্ম নেয়। এখন যদি আপনি বলেন যে এই ধানকে লাগানোর পরে আমি এটাকে পরিচর্যা করব না, হেফাজত করব না, পরিচর্যা এটা নিরাপত্তা কিভাবে হবে যখন এর আশেপাশে আগাছা জন্ম নেবে, সেটাকে কি করা, উপড়ে ফেলা,
উপড়ে ফেলতে হবে।
তো এখন তো এই সঙ্গ মানে যেই ফসলটা আমি মূল উদ্দেশ্য সেটার সঙ্গে যদি পরিত্যক্ত কিছু থাকে, অপ্রয়োজনীয় কিছু থাকে, অনর্থক কিছু থাকে, তাহলে সেটাকে নষ্ট করে ফেলে। ঠিক তেমন আমার বাচ্চা, আমার ছেলে, আমার ভাই বা আমাদের মধ্যে যারা ছাত্র, তারা নির্ধারিত একটা সময় শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনের পরে এটাকে মুখস্থ করে, মুখস্থ করে আমরা কম্পিউটার যে ফোল্ডারে সেভ করে রাখি, তারা মেধার মধ্যে এটা সেভ করে, রাখার পরে এখন এখানে রয়েছে পরিচর্যা কি, এটার বেষ্টনে কি, নিরাপত্তা কি, এটার বেষ্টনে নিরাপত্তা হলো এটাকে নিয়মিত চর্চা করা, এবং এমন কোন কাজ না করা যেটা এখানে কি হয় এটা ভুলে যাওয়ার জন্য কাজ করে। যেমন আমার বলার উদ্দেশ্য হলো যে এই মাথা মস্তিষ্ক আল্লাহ তাআলা দান, এটাকে যত চর্চা করা হয় তত উত্তম ভাবে এটাকে কাজ করানো যায়। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো এটা যে মানুষ পড়াশোনা করে অল্প সময়, বাকি সময় বেশিরভাগ সময় মোবাইলের মধ্যে, বেশিরভাগ সময় কার্টুনের মধ্যে,
এখন সোশ্যাল মিডিয়া চলে আসছে,
বেশিরভাগ সময়ের মধ্যে দেখা যায় যে শিক্ষণীয় গল্পের নামে যে অহরহ মিউজিক বাজতেছে এগুলো দেখে এই মেধাটাকে দুর্বল করে করার জন্য এটা অন্যতম একটি মাধ্যম। তো এইভাবে যদি দেখা যায় যে পূর্বে এগুলো ছিল না, এই ধরনের প্রযুক্তির অপব্যবহার পূর্বে ছিল না, যার কারণে মানুষ যেটা মুখস্থ করেছিল করেছিল সেটা মনোযোগ ছিল, আর এটা সংরক্ষণ করার ক্ষেত্রে তার দীর্ঘমেয়াদী যে প্রসেস সেটা করেও তারা সাফল্য অর্জন করতে পেরেছিল। কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না, এই জন্য একে তো আমাদের গুণা বেড়েছে, আর দ্বিতীয়ত এই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আমাদের মন মস্তিষ্কের মধ্যে সেই বিষয়টা যে উপকারী যে জ্ঞানটা সেটা থাকে না, বরং ওই খারাপ প্রভাবটা মাথার মধ্যে বিরাজ করে।
আমরা যে এভাবে বলি যে আমাদের ব্রেনের ইউটিলাইজ যেটা আমরা যেভাবে করা উচিত সেভাবে আমরা করছি না, যেভাবে করে ফর এক্সাম্পল পড়ার ক্ষেত্রে আমাদের মনোযোগী হওয়া, মুখস্থ করার জন্য বারবার পড়া, আমরা সেক্ষেত্রে আমাদের ব্রেনকে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি, গুনাহের কাজে ব্যবহার করছি, অন্য কোনো ক্ষেত্রে খেলাধুলার মাঝে ব্যবহার করছি, তো আমার ব্রেন তো ওই কাজে ব্যবহার হচ্ছে, ইউটিলাইজ ওদিকে হচ্ছে, যেমন পড়ার মধ্যে হচ্ছে।
জি, অধ্যয়ন করার সময় যেমন পড়াশোনা মনোযোগ এখানে থাকা, দৃষ্টিকে পড়ার দিকে মনোযোগী রাখা এবং এটাকে গবেষণা করা। এখন দেখা যায় পড়াশোনার সময় সাইডে মোবাইল থাকে,
নোটিফিকেশন বারবার চেক করা,
এর মধ্যে মেসেজ আসতে থাকে, বাজতে থাকে, দেখতে হয়। তো দেখা যায় এই সকল কারণে আপনার এই মনোযোগ এখান থেকে ওদিকে চলে যায়। তো এইভাবে বিভিন্ন কাজের জন্য আবার অনেকে টেলিভিশন ছেড়ে পড়তে থাকে, তো যখন এই আকর্ষণের কিছু আসলো তো মনোযোগ চলে যায়। তো দেখা যায় আমাদের মনোযোগী হওয়া এমন প্রয়োজন যেমন এই জিনিসটার প্রতি বাস এটা আমার জীবনের শেষ পড়া। যদি এমনও মনে করি আমরা যেটা আমাদের আল্লাহ তাআলাকে ভয় নিয়ে ইবাদত দেখে করা উচিত, আর নিঃসন্দেহে জ্ঞান অর্জন করা এটা ইবাদত, সেটা হতে হবে ধর্মীয় জ্ঞান, ঠিক আছে, দুনিয়াবি কোনো বা গুনায়ের কোনো জ্ঞান নয়, সেটা উত্তম জ্ঞান ভালো নিয়তে ইবাদত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এতটুকু মনে করা যে এটা আমি এমন ভাবে পড়ছি সেটা আমাকে কি করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য কাজে লাগবে।
জি,
এই ধরনের জল্পনা কল্পনা নিয়ে যখন সে জ্ঞান অর্জন করবে, তো আশা করি দুর্বল মেধা সম্পন্ন হলেও আল্লাহ তাআলা কামিয়াবি দেবে। অতঃপর যদি কামিয়াব সে নাও হয়, বড় কিছু নাও হয়, সব তো পেয়ে যাবে,
সব পেয়ে যাবে। পাশাপাশি কিছু রুহানি দিক কিছু আরজ করে দেই।
জি অবশ্যই,
সুযোগ যেহেতু এসেছে, পাঁচত নামাজ আমরা আদায় করি। নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজ্জু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কবিজ্জু, ইয়া কবিজ্জু, ইয়া কবিজ্জু 11 বার পাঠ করে নিন, ইনশাআল্লাহ জেহেন শক্তি বাড়বে। এবং আমির আল ইসলাম দামাত বরকাত আলিয়া তার রিসালার মধ্যে লিখেছেন, ধর্মীয় কিতাবাদি পড়ার আগে একটি দোয়া লিখেছেন, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানসুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে এই দোয়াটি যদি পড়া শুরু করে ইনশাআল্লাহ পড়া যা পড়বে তা মনে থাকবে ইনশাআল্লাহ। আর মনোয়ার ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর প্রতি তো আমাদের দৃষ্টি থাকবেই, পাশাপাশি ওজিফাও আদায় করবো। আর যদি এমন হয় যে আমি ঠান্ডা পানিও খাবো আর ঔষধও খাবো যাতে ঠান্ডা ভালো হয়ে যায়, তাহলে তো একটা মুসিবত না? ঠান্ডা পানি আপনাকে অবশ্যই খাওয়া বিরত রাখতে হবে, পাশাপাশি ঔষধ খেতে হবে, তখন ঠান্ডা ভালো হবে। তো যে পরামর্শগুলো দেওয়া হয়েছে আমার ছাত্র ভাই বোনদেরকে, এগুলো আমরা অবশ্যই পালন করব। আর বিশেষ করে মোবাইলের ব্যাপারে, মোবাইল যদি ইউজ করা না লাগে, বিশেষ কারণবশত আমরা ইউজ না করি, মোবাইল আমাদেরকে মানে আমাদের টিনেজারদেরকে মানে খেয়ে ফেলছে একেবারে, তাদের ব্রেন, তাদের মাথা একেবারে খেয়ে ফেলছে। সেজন্য পরামর্শ এটাই থাকবে যে আমরা মোবাইল ব্যবহার করে না করতে, একেবারে যদি মানে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার না করি অনেক ভালো হবে। আপনাকে প্রযুক্তিহীনতা বলবে, তো আপনি আগে লেখাপড়া করুন, দেখবেন প্রযুক্তি আপনার কাছে চলে আসবে। আপনি লেখাপড়াই করবেন না, আপনি ই করবেন না, প্রযুক্তি কিভাবে আপনি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আমাদের পরামর্শ এটাই থাকবে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য, সেটা হচ্ছে যে আমরা লেখাপড়া ঠিক মতো করি, আমরা অন্যান্য দিকে নজর কম দেই, আমাদের হাতে সময় একেবারে কম। আমরা আরো অনেক কিছু ছিল আলোচ্য বিষয় যেগুলো নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের পারছি না, সেহেতু আমরা আগামী অনুষ্ঠানগুলোতে আবার এসে মাদানী মুজাকারার সারমর্ম, মাদানী মুজাকারার যে সারাংশগুলো আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।